মুখের বক্তব্য রাখলেন। মানছে আকর্ম করুন
নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়কি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরস্তিকে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিত্রি। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীল গুরুভাগবতে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। সদানন্ত পূজনীয় বৈষ্ণববৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী চরণেও আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। আজ শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি পরিচালিত শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার প্রথম দিবস। আমরা যে স্থান দর্শন করে আজ ফিরেছি তার ভিতরে সর্বাগ্রে রঘুপুঞ্জ হয়ে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের ভজনস্থলী বা সমাধির স্থান আমরা দর্শন করেছি। তারই পাশেই স্বয়ংগুরু গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ভজন করতেন, তার ভজনস্থলীয় দর্শন করেছি। তারপর ক্রমশ ক্রমশ আমরা এগিয়েছি হরিহর ক্ষেত্র, তারপর সুবর্ণবিহার হয়ে আমরা নৃসিংহপল্লী ডেপল্লীকে দর্শন করেছি। তত্ত্বদর্শন আলোচনাই আমাদের প্রধান উদ্দেশ্য। যারা আমরা এই শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা দর্শনাদি করতে এসেছি তাদের সকলেরই একটা চিন্তাভাবনা আছে যে আমাদের কিছু সংগ্রহ করতে হবে, জমার ঘর দরকার। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখছি আমাদের যদি জমার ঘর বেশি না থাকে তাহলে আমরা হরিভজন করতে পারি না, সাধন পথে অগ্রসর হতে পারি না। সেই জন্যই জমার ঘর দরকার হয়। জমার ঘর না থাকলে কোনো দিকেই সুবিধা নেই। ভক্তি লাভ হয় সৎসঙ্গ প্রভাবে, সৎসঙ্গ লাভ হয় পুঞ্জীভূত সুকৃতির প্রভাবে। জমার ঘর দরকার হচ্ছে, কিন্তু জমার ঘর তো আমাদের হচ্ছে না, সবই খরচের খাতা। যেদিকেই যাই সেই দিকেই খরচের খাতা, কি করব। যদি জমার ঘর রাখতে হয় তাহলে তো শাস্ত্রানুসারেই চলতে হবে আমাদের। এই শাস্ত্রে বিধি নিষেধ দুটোই বলা হলো, এইটা এটা করবে না আর এইটা এটা করবে। দুটো যদি সমান সমান না হয় তাহলে জমার ঘর হয় কি করে। বাড়ি ঘর দরে সেখানে মানান্তর মতান্তর ঝগড়া বিবাদ বিষমবাদ সবসময় লেগে আছে, সমাজে সবসময় দেখতে পাওয়া যাচ্ছে এটা। কিন্তু মঠ মন্দিরে এসেছি কিছু জমার ঘর করব বলে, এখানেও গুরু বৈষ্ণবগণের যে উপদেশ নির্দেশ সেখানেও শুধু দেখি সমালোচনা আর সমালোচনা। কি করব, ভালো লাগে না। সব সময় যদি আমাদের মতো করে তারা কিছু বলেন তাহলে শুনতে আগ্রহ আছে, আর যদি আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলেন তাহলে শুনতে একদম ইচ্ছা নাই। অথচ গুরু বৈষ্ণবগণ তারা হচ্ছেন সব থেকে বড় চিকিৎসক, বড় চিকিৎসক। কিন্তু সে চিকিৎসা যেভাবে করছেন তারা, সে চিকিৎসা আমরা সন্তুষ্ট নই। সব সময় কেবল সমালোচনা আর সমালোচনা, আর এই সমালোচনার কথাই তো শাস্ত্রে রয়েছে। আমরা যদি মুক্ত জীব হই তাহলে কোনো কথা নেই, যেহেতু বদ্ধজীব আমরা, আমাদের বিচেতন, সেই জন্যই আমাদের জন্য বহু কথা বলতে হয়েছে শাস্ত্রকে, গুরু বৈষ্ণবগণকেও বলতে হয়। ওষুধটা সেত, দাওয়াইটা সেত, মরা ব্যবহার করতে পারছি না, সেই জন্য মাঝে মাঝে সুগার কোটিং দিতে হচ্ছে শোনাবার জন্য। কেন? সেত ওষুধ গিলতে পারা যায় না। প্রলোভন দেখাচ্ছেন, শাস্ত্র প্রলোভন দেখিয়েছেন, গুরু বৈষ্ণবগণও প্রলোভন দেখাচ্ছেন, কিন্তু ভুল বোঝাবুঝি না হয় যাতে, এইটাই হল সব থেকে বড় কথা। সংসারে কম বেশি সবাই আমরা গার্জিয়ান, এই গার্জিয়ানশিপ নেওয়া বড় দায়িত্বের কথা। বড় বড় রাজা মহারাজারাও বড় বড় গার্জিয়ান, সমাজে অনেক গার্জিয়ান বসে আছেন, প্রত্যেকটি গৃহস্থ ঘরে গার্জিয়ান বসে আছেন, কিন্তু গার্জিয়ানশিপটা বড় কঠিন জিনিস। স্নেহও দরকার, শাসনও দরকার, এই দুটো নিয়ে গার্জিয়ানশিপ। মানুষ কি চায় সে সবসময় চায় তো আজ মিষ্টি মিষ্টি কথা, কঠোর বাক্য, শাসন বাক্য শোনা আমাদের অভ্যাস নেই, মন খারাপ হয়ে যায়। কিন্তু শাসন যদি আমরা না মানি, শাস্ত্র যদি না মানি, শাস্ত্র উপদেশ, গুরু বৈষ্ণবগণের উপদেশ নির্দেশ যদি না মানি, আমাদের কল্যাণ কোথায়? গার্জিয়ানশিপ রাখতে গেলেও আমাদের অনেক কিছু আইন কানুন পালন করতে হচ্ছে সংসারে, বিশেষত পরমার্থ ক্ষেত্রে। সংসারে তো একরকম জড়গালি দেওয়া যায়, কিন্তু পরমার্থ ক্ষেত্রে আরো বেশি কড়াকড়ি আছে, আর তার জন্যে কানটাকে প্রস্তুত করতে হয়। সহ্য গুণ দরকার, মাথা ঠান্ডা করে বুঝতে হবে শাস্ত্রের কথা। শাসন মানে, শাস্ত্র মানে শাসন মানে, গুরু বৈষ্ণবগণের উপদেশ নির্দেশ শাসন মানে, সবটার মধ্যে তত্ত্ব দর্শন আছে। যদি আমরা গার্জিয়ানশিপ রক্ষা করতে চাই খুব কমপক্ষেও, তাহলেও আমাদের কিছু নীতি আদর্শের কথা রাখতে হবে সংসারে। আর পরমার্থ ক্ষেত্রে যখন ঢুকতে যাই তখন তো আগেই ডিক্লারেশন দিয়েই বসতে হবে, তা নাহলে কোনো কথা শুনতে পাবো না। বলে কীরকম? গীতায় বলা হলো, সদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তিনটে সদ্গুণ অবশ্যই আমাদের থাকার দরকার আছে, তাহলে যদি আমাদের কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, কোনো পরিপ্রশ্ন থাকে, তার উত্তর পাওয়া যায়। আর এই তিনটে গুণ যদি না থাকে, সার্ভিং টেম্পারমেন্ট যদি না থাকে, অনেস্ট ইনকোয়ারি যদি না থাকে, আর প্রণিপাত, এগুলো দরকার আছে, তাহলে কোনো প্রশ্নেরই উত্তর পাই না। তাহলে আগে আমাদের ওইটুকু পালন করতে হয়। এই কিছুক্ষণ আগেই আমার জ্যেষ্ঠসাথীর সব পূজনীয় ত্রিবিক্রম মহারাজের কাছ থেকে শুনলাম হিরণ্যকশিপুর উপাখ্যান। শিক্ষা কি? গার্জিয়ানশিপ তো থাকলো, কিন্তু গার্জিয়ানশিপ রক্ষা করতে পারছি কোথায়? মুশকিল তো ওইখানে, বড় গার্জিয়ান তো হিরণ্যকশিপু। হিরণ্য মানে সোনাদানা, অর্থ সম্পদ, আর কশিপু মানে শয্যা, অর্থাৎ ভগবন্মুখ চিত্তবৃত্তি। এইটাই সব পণ্য করে দিচ্ছে জগতের যত কিছু কল্যাণ। এইখানেই আলোচনা এসেছে শ্রীমদ ভাগবতে, গার্জিয়ানশিপের সমালোচনা বললে হ্যাঁ, ঠিক ঠিক গার্জিয়ান হলে সমালোচনা নাই। কিন্তু যেখানে গার্জিয়ানশিপের ভিতরে গন্ডগোল আছে সেখানে সমালোচনা এসেছে। একটা একটা করে উদাহরণ দিয়ে গেছেন। গুরুর নশ্চাৎ প্রথমেই বললেন, সেই গুরু গুরু নয় যিনি আমার আত্মকল্যাণ করতে শেখেননি, তিনি আমার আত্মকল্যাণ করতে পারানমুখ। প্রথমেই ধরলেন গুরুর নশ্চাৎ। শুক্রাচার্য অসুরকুলের গুরু দান করতে বসেছেন বড়িরাজ, অতি দানে বড়ির বদ্ধ বলে কথাটা আছে বাজারে, কিন্তু অতি দান করে বড়িরাজ নিশ্চয়ই বদ্ধ দশা লাভ করেননি, তিনি মুক্ত দশা লাভ করেছেন। কিন্তু জগতের লোক তারা মনে করছে বড়িরাজ বদ্ধ হয়ে গেলেন, তিনি বদ্ধ হননি, তিনি দান করবেন সংকল্প করেছেন। ভগবান বিষ্ণু এসেছেন দান গ্রহণ করবার জন্যে, সাবধান করে দিচ্ছেন শুক্রাচার্য কি, ওরে মূর্খ কে এসেছে জানিস, স্বয়ং ভগবান এসেছেন, তোর সব নিয়ে নেবেন। তখন কি বলছেন বলিরাজ, ইনি যদি স্বয়ং ভগবানই হন তাহলে এর জিনিসই তো আমি সব কিছু ভোগ করছি, তার জিনিসটাকে দিয়ে দেব, এতে আপত্তি কি আছে। তখন তিনি বলছেন, ওরে মূর্খ সব যদি তুই দিয়ে দিবি তাহলে তুই তুই কি খাবি, মূঢ়বর্তিচ্ছে সেই কথম সর্বস্বং বিষ্ণবে দত্ত মূঢ়বর্তিচ্ছে সেই কথম, কথাটা তুই যদি সব ভগবানকে দিয়ে দিবি তাহলে তুই কি খাবি। তার মানে শিষ্য যদি কিছু না থাকে তাহলে গুরুও খেতে পাবেন না, তার মানে তারও ভগবানের প্রতি নির্ভরতা নাই, বিশ্বাস নাই। কৃষ্ণ আমায় পালে রাখে যেন সর্বকাল, আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল, এই জিনিসটা তার বিচারের মধ্যে নাই, সেই জন্য ওই কথা বলছেন। ওই অবস্থা দেখে তিনি মানলেন না, শুক্রাচার্যও শুনবেন না, বলিরাজ দান করতে যাচ্ছেন মন্ত্র পড়তে যাচ্ছেন, জল পড়ছে না ব্রিঙ্গার থেকে, নল জল পড়বার নল মুখ বন্ধ করে দিয়ে বসে আছে, একটা শলাকা এনে পরিষ্কার করে দেওয়া হলো, কিছুক্ষণ পরে কানা শুকুর বেরিয়ে এলেন। কি ব্যাপার, শিক্ষা দিচ্ছেন জগৎকে, যিনি বিষ্ণু ভক্তি শিক্ষা দেবেন না ভগবত সেবা শিক্ষা দেবেন না তিনি এবার কি গুরু, যিনি ভগবত শিক্ষা শিক্ষা দেবেন ঠিক ঠিকভাবে তিনি তো গুরু, ওরকম গুরুর দরকার নেই। গুরুর নশ্চাৎ স্বজন ও নশ্চাৎ, সেই স্বজন স্বজন নয়, সে রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সভার মাঝ। কেন বিভীষণ আসছেন সরে আসছেন কেন রাবণ থেকে, না এখানে থাকা চলবে না। অনেকে সমালোচনা করেন, বিভীষণ চলে এসছেন ভগবানের কাছে শরণাপন্ন হয়েছেন, এটা সাধারণ ভোগী জগতের ভালো লাগে না, এটা তারা তার সমালোচনা করে, কিন্তু ভুল করে তারা, তারা বোঝে না। তৃতীয় স্বজন গুরুর নশ্চাৎ স্বজন নশ্চাৎ পিতা নশ্চাৎ, সেই পিতা পিতা নন, যিনি জনরতা পিতা তিনি পিতা নন বলেন না, তার যদি পারমার্থিকতা কিছু না থাকে, নীতি আদর্শ বোধ যদি না থাকে তাহলে তাকে কি করে মানা যাবে। এইখানেই এসেছে হিরণ্যকশিপুর কথা, তিনি ভগবানকে সহ্য করতে পারেন না, বিষ্ণুকে সহ্য করতে পারছেন না, বিষ্ণু আমার শত্রু, ওরে প্রহ্লাদ তুই তার পক্ষ অবলম্বন করেছিস, ভগবত বিরোধী এলিমেন্ট, তিনি কি শিক্ষা দেবেন তার সন্তানকে, তিনি নিজেই কিছু জানেন না,
যিনি নিজেই ভগবত বিরোধী তিনি কি শিক্ষা দেবেন? ঘটনা তো এইরকমই হয়েছে। আর প্রহ্লাদের যে অবস্থা, তিনি তো ভক্তিমান ভগবানের, তার দর্শন সত্য, তার জ্ঞান সত্য, সবকিছু বাস্তব, অবাস্তব নয় কিছু। সেই কথাটা এখানে প্রমাণ করবার জন্যে ভগবান নিজে স্তম্ভ ভেদ করে বেরিয়ে আসছেন। ভক্তের বাক্য সত্য করবার জন্যে প্রহ্লাদের দর্শন মিথ্যা নয়, প্রহ্লাদের বিচার মিথ্যা নয়, সেটা প্রমাণ করবার জন্যে তার দর্শন ঠিকই আছে। যখন হিরণ্যকশিপু বলছেন তোর ভগবান যদি সব জায়গায় আছেন, কথা স্তম্ভে না দৃশ্যতে, স্তম্ভের মধ্যে দেখি না কেন তাকে? নাস্তিক, তার তো সে দর্শনের সে চোখ নাই, দেখবে কি করে? সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নিরমল, কে দেখবেন? অন্তরে দর্শন করছেন, হৃদয়ে দর্শন করছেন। ভক্ত প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনে না, সন্তা সদৈব হৃদয়ে চু বিলোকয়ন্তি, সব সময়ের জন্য, এক সময়ও বাদ যায় না, কখনো ভগবানকে ভুলে বসেন না, সব সময় সেই স্মৃতি বহন করেন। তার মূর্তি আছে ভগবানের, তিনি তো নিরাকার, তিনি তো নির্বিশেষ, তিনি তো নির্গুণ, তিনি তো নিঃশক্তি। এই যত নেগেটিভ আইডিয়া আছে সব ভগবানের ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে, না তুমি মরো, আমরা বাঁচি, ভগবানটা কোন আবার কি? ঠিক এই নাস্তিকতা সমগ্র জগতে প্রিভেল করছে, আজ সব শেষ করে দিচ্ছে এই নাস্তিকতা। কি করবো আমরা, কোথায় যাব আমরা? আশ্চর্যের ব্যাপার, এই নাস্তিকতা সমগ্র জগৎকে চেয়ে বসেছে। আজ মশা ভগবানকে দেখেছেন, দেখাতে পারেন? বড় বড় প্রশ্ন, তারা যে কথাগুলো বলছেন সেগুলো সব বাস্তব, আর শাস্ত্রে যত কথা বলা আছে সবই গেজার ধোঁয়া। এই তাদের কথা আশ্চর্য ব্যাপার। এই দুনিয়ায় বাস করতে হচ্ছে আমরা, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য এই নাস্তিক দুনিয়ায় আমাদের বাস করতে হচ্ছে, যেখানে শিক্ষাটুকু পর্যন্ত নেই সাধারণ নীতি আদর্শ শিক্ষাটুকু, তারা জগৎ চালাচ্ছে। মুশকিলের কথা, কি করব আমরা? কতটুকু লেখাপড়া শিখেছে সেইটা পরীক্ষার জন্যে ছেলেকে ডাকা হয়েছে। প্রহ্লাদ এসেছে, করে নিয়েছেন তাকে, নিয়ে বলছেন তুমি সব থেকে ভালো পড়া কোনটা করেছো সেইটা বলো, সব থেকে ভালো পাঠ। তখনই তো আরম্ভ করে দিয়েছে প্রহ্লাদ, শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দক্ষম সত্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চিন্নবলক্ষণা ক্রিয়েত ভগবত তদ্যা তন্মন্যে অধীতমুত্তমম। যেই বিষ্ণুর নাম শুনেছে সব শেষ, আমার শত্রু বিষ্ণু তুই তার নাম করছিস আমার সামনে, তাকে বুঝাবার চেষ্টা করছেন কোথা থেকে শিখলি এসব? ডাকো স্বর্ণামর্ককে, ডাকো স্বর্ণামর্ক এসে হাজির, ছাত্র করে কাঁদছে, বলে সব চাকরিটাই বোধ হয় যাবে। বলছে ব্রহ্মবন্ধ কে তত্ত্বে বিপক্ষ স্তুতি সংহিতম অসার অগ্রহিত বালো মাম অবজ্ঞা দুর্মপে, এই শিক্ষা কেন দিয়েছ তোমরা? বললো আমরা সব কিছু জানি না, ও কোথা থেকে বলছে আমরা জানি না, তোমরা বলো নি, তোমরা শিখাও নি না, আমরা কোনোদিন শুনি নাই এসব কথা। আসলে নারদ ঋষি উপদেশ দিয়েছেন তার মা কয়াদুকে, গর্ভাবস্থায় প্রহ্লাদ সেই সবগুলো শুনেছেন, তা কেমন ধরনের তার মেলিস, সেই সব কথাগুলো অসুর বালকগণের সঙ্গে আলোচনা করছে সবসময় প্রহ্লাদ। যখনই শিক্ষক চলে যাচ্ছেন তখনই তিনি ক্লাস নিচ্ছেন, অসুর বালকগণকে তিনি বুঝাচ্ছেন আমি শুনেছি এই সব কথা, নারদ ঋষির উপদেশ আমার মাকে দিয়েছিলেন, আমি শুনেছি, আমার সব মনে আছে। সাধারণ ভক্ত তো নন তিনি, একটু বিশেষ স্পেশাল কেস। তার জন্যই ভগবান নৃসিংহদেব স্তম্ভভেদ করে গেলেন, দেখাচ্ছেন আমার ভক্তের দর্শন ঠিক, আমার ভক্তের বিচার ঠিক। তুমি বুঝতে পারো না, তোমার এই বুদ্ধি নাই, তোমার এই চিন্তা নাই, তোমার এই দর্শন কখনো হবে না। ঠিক এই জিনিসটাই প্রমাণ করতে যাচ্ছেন, স্বর্ণভাবকে সান্ত্বনা দিচ্ছেন, অভয় দিচ্ছেন নৃসিংহ বেদ জিনিসটা বুঝাতে পারছেন, কিন্তু বুঝাতে পারছে না হিরণ্যকশিপ। যখনই বলছেন তোকে এখনো আমি অভয় দিচ্ছি, এখনো তুমি সাবধান হও, তখন কি বলল, তুমি নিজেই ভয় মরছ বিষ্ণুর ভয়ে, আমারও সব ভয় নাই। ভয়ং ভয়ানাম অপহারিণী স্থিতে মনসি অনন্তে মম কুত্র তিষ্ঠতি যস্মে স্মৃতি জন্ম জরান্ত কাদি ভয়ানি সর্বন্নপয়ন্তি তাত। তুমি আমাকে কি অভয় দিচ্ছ, ভয়াপহারী ভগবান আমার হৃদয়ে অবস্থান করছেন, তুমি আমাকে অভয় দেওয়ার কি? প্রহ্লাদের কোলে, হিরণ্যকশিপুর কোলে বসেই আছেন প্রহ্লাদ, সেখানে এইসব কথা হচ্ছে। বাস্তব সত্য দর্শন এইরকম, ভয়ের কোনো কথা নেই। যদি যেহেতু স্বয়ং ভয়ম, এই যাদের অবস্থা তাদের আবার ভয় কি আছে, তুমি আমার অভয় দেওয়ার কি? শিক্ষাগুলো কিরকম দেখতে হবে, পিতা নশ্চাৎ এমন ধরনের পিতা তোমাকে আমার মানতে ইচ্ছা করে না। প্রহ্লাদের জন্যই নৃসিংহদেবের অবতার, ভগবান ওই রূপে এসেছেন সান্ত্বনা দিচ্ছেন, আমার জন্যই প্রহ্লাদ তোমার অনেক কষ্ট হয়েছে, আর তোমার কোনো কষ্ট হবে না। নৃসিংহদেব বলছেন আমার জন্যই তোমার এত কষ্ট। ভগবানকে ভালোবাসতে গেলে নাকি বড় বেশি কষ্ট হয়, আর দেবদেবীগণের উপাসনা করলে অনেক সুখ শান্তি, অনেক পয়সা কড়ি, অনেক কিছু হয়, আর কৃষ্ণের উপাসনা করতে গেলে বড় কষ্ট। প্রশ্ন করে ফেলেছেন পরীক্ষিত মহারাজ, উত্তর তো রয়েছে ভাগবতে, কৃষ্ণের উপাসনা করতে গেলে বড় কষ্ট, আর আধিকারিক দেবদেবীর উপাসনা করতে গেলে অনেক সুযোগ সুবিধা, অল্প আছে সব কিছু পাওয়া যায়। সেই প্রশ্ন করে ফেলেছেন সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ। আশ্চর্যের ব্যাপার, সস্তায় কাজ উদ্ধার করা যাবে, এই জন্য আধিকারিক দেবদেবী শরণাপন্ন হচ্ছে সাধারণ মানুষ। কৃষ্ণ ভজনে একটু কষ্ট আছে, সেই জন্য ওইদিকে না গিয়ে অল্পায়াসে যেটা লাভ করা যায় সেইটাই দেখি চেষ্টা করে। গীতা বলছেন কামৈস্তৈস্তরিত জ্ঞানা প্রবদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মাস্থায় প্রকৃত্যা নিয়তাশয়া অন্তবত্তু ফলং তৈসাম তদ্ভক্তলফমেধসাম দেবান দেবদেব জানতি মদভক্তা জানতি মামপি। দেবতাগণের আরাধনা করলে কিছু সীমিত অধিকার দিয়ে ভগবান বসিয়েছেন তাদের, তাদের আরাধনা করলে কি পাওয়া যাবে, অল্প স্বল্প পাওয়া যাবে, দুনিয়াদারি পাওয়া যাবে, ভগবত ভক্তি লাভ করা যাবে না, মুক্তি লাভ করা যাবে না, ভক্তি তো দূরের কথা। কি ব্যাপার, বিয়মান নগ্রন্তী নাম আছে বানানো জানা। ভগবান বলছেন আমি আমার একান্ত নিজজনকে পরীক্ষা করি, আমি পরীক্ষা করার পর তাকে গ্রহণ করি, নিজত্বে গ্রহণ করি, কিন্তু তারা তো চায় না, আমি তাদের মুক্তি দিতে চাইলেও তারা চাইছেন না। কেন, মুক্তি নিতে গিয়ে যদি শেষ করে তোমাকে আমি হারিয়ে ফেলি। অত্যন্ত চতুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ভজন চাতুর্য, ভক্তকে কখনই ঠকানো যাবে না, শরণাগত তাকে কখনো ঠকানো যায় না। পার্থিব কোনো বস্তু দিয়ে তাকে পরীক্ষা করলে তিনি সবটাকেই বাদ দিচ্ছেন, আমার দরকার নেই, চাই না। তাহলে এমন যে ভগবান ভগবান সব কিছু ব্যবস্থা নিচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, কিন্তু ভক্ত তার উপরেও এক কাছে। হিরণ্যকশিপু মারা যাওয়ার পর নৃসিংহদেব বর দিতে চেয়েছেন প্রহ্লাদকে। প্রহ্লাদ বলছে, তুমি আমাকে বানিয়া পেয়েছো নাকি? আমি বানিয়া নাকি? আশা স্থান নবীভৃত্ত স্বামী আসিস আত্মন না স্বামী ভৃত্ত সন্মম ইচ্ছঞ্জ রাতিতে আসিস যেহেতু আসিস আশাস্তে না সব ভৃত্ত সবই বণিক। তুমি আমার প্রভু, আমার প্রভু কখনো ঘুষখোর নন, আর প্রভুর সেবার বিনিময়ে যদি সেবক কিছু চায় আমি তাকে সেবক বলেও মানি না, আর তুমি আমার তো আমার প্রভু নও। রীতিমত বাগযুদ্ধ হচ্ছে এমন ধরনের এই শিক্ষা কোথা থেকে পাচ্ছেন তিনি? পরম প্রেমময় ভগবানের কাছ থেকেই পাচ্ছেন এই শিক্ষা। সব যা কিছু বুদ্ধিবৃত্তি সব কিছু সেখান থেকেই তো আসে। সে কথায় স্বয়ং ভগবানও পরাজিত হয়ে যাচ্ছেন পিতার ক্ষেত্রে। তুমি বর নাও, আমি যাকে দর্শন দেই তাকে তো কিছু আশীর্বাদ করি, তুমি বর নেবে না? না, কিন্তু আমার বরদ নাম ঘুচে যাবে যদি, তুমি যদি না নাও বর। তখন কানতে আরম্ভ করলেন প্রহ্লাদ, আমার জন্য তোমার বরদ নাম চলে যাবে? হয় না, হবে না, তা দাও বর দাও। তুমি বর চাও? বললেন, যদি রাক্ষসী নিয়ে কামান বরং সং বরদর সব কামানাং হৃদব সংরূপম ভবন্তস্তু নিয়ে বরং। পার্থিব জগতের কোনো বস্তু চাইবার মতো পরিস্থিতি যেন আমার কোনোদিন না আসে, ঠাকুর আমাকে এই আশীর্বাদ করো। ঘুরিয়ে ফিরিয়ে না, এই বুদ্ধি কোথা থেকে পাচ্ছেন তিনি? ভগবানের হৃদয় বুদ্ধি। এই বুদ্ধি সাধারণের আসে না, ভগবান।